শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ঈদ মুবারক সুপ্রিয় শ্রোতা, আজ শুক্রবার, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর যুক্তরাষ্ট্রে আমরা ঈদ উল ফিতর পালন করছি। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অধিবেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অধিবেশনে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম জড়িত।
গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে কলকাতা থেকে।
রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সুজাত বুখারি সপ্তম প্রচেষ্টায় নিহতই হলেন।
মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন।
বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গারা তাদের প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে ঈদ উদযাপনের সামান্যতম আগ্রহ নেই।
আজকের সাপ্তাহিক আলাপনে রয়েছে ঈদ নিয়েই আলোচনা, আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন। সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
যেমনটি সেলিম হোসেনের কাছে শুনলেন, উত্তর আমেরিকায় পালিত হচ্ছে ঈদ উল ফিতর। আমাদের শ্রোতা এবং দর্শকদের ঈদ মোবারক জানিয়ে খবর পড়ছি তাহিরা কিবরিয়া। অক্সফাম জানিয়েছে, ইটালি থেকে আগত কম বয়সী অভিবাসীরা ফ্রান্সে প্রবেশের চেষ্টা করলে ফ্রান্সের সীমান্ত পুলিশ তাদের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। ফ্রান্স এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রদত্ত আইন লঙ্ঘন করে ওইসব বেআইনি অভিবাসীদের তারা ইটালিতে ফেরত পাঠায়। অক্সফামের সদ্য প্রকাশিত নোওয়্যার বাট আউট শিরোনামের এক রিপোর্টের সদস্যরা জানিয়েছেন, সীমান্ত রক্ষীরা কিছু ছেলেমেয়েকে ইটালিতে ফেরত পাঠানোর আগে তাদের জুতোর তলা কেটে দিয়েছে। একজন সাহায্যকারী কর্মী জানিয়েছেন, পুলিশ তাদের লক্ষ্য করে চিৎকার করে, বিদ্রুপাত্মক হাসি হাসে, তাদের ধাক্কা দেয় এবং বলতে থাকে, তোমরা কখনোই এই এলাকায় ঢুকতে পারবে না। কিছু ছেলেমেয়েদের কাছ থেকে তাদের মোবাইল ফোন জোর করে নিয়ে নেওয়া হয় এবং সিম কার্ডও বের করে নেওয়া হয়। অভিবাসীদের ফোনে সংরক্ষিত ডেটা এবং ফোন নাম্বার সবই মুছে যায়। এদের অনেকেই তাদের বাবা মার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না। অভিবাসী সংকট নিয়ে ফ্রান্স এবং ইটালির মধ্যে যে সংকট দেখা দিয়েছে তার নিরসনের উদ্দেশ্যে আজ শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ইটালির প্রধানমন্ত্রী বৈঠক করছেন। আফগানিস্তানের সামরিক কর্মকর্তা এবং স্থানীয় গোয়েন্দা সূত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তে আমেরিকার ড্রোন আক্রমণে পাকিস্তানি তালিবান নেতার মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বুধবার পাকিস্তানের বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান দলের নেতা মোল্লা ফয়জুল্লাহকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। শুক্রবার প্রতিবেশী দেশ পাকিস্তানের গোয়েন্দা সূত্র আফগানিস্তানের পার্বত্য অঞ্চল মারাওয়ারা শহর, যা পাকিস্তানের কুনার এলাকার সংলগ্ন, সেখানেই ড্রোন হামলা যে হয়েছে তা তারা নিশ্চিত করেছেন। ড্রোন হামলায় ফয়জুল্লাহ সহ টিটিপির পাঁচজন কমান্ডার নিহত হয়েছেন। ওই নেতাদের মোটামুটি চুপে চাপে কাছাকাছি একটি গোরস্থানে কবর দেওয়া হয়। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সন্দেহভাজন সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
র্যাবের তরফে শুক্রবার গণমাধ্যমকে জানানো হয়েছে, তারা ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট 5 দিন আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রকাশক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম জড়িত বলে ধারণা করছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ধারণার কথা জানান ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনকালে হত্যার আলামত, পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং নিহত ব্যক্তির প্রোফাইল ঘেটে এটিকে জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামেরই কাজ বলে সন্দেহ করছে। পুলিশ অবশ্য এ ঘটনার সাথে জড়িত কাউকে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে কাশ্মীরে একজন সাংবাদিক এবং একজন ভারতীয় সেনা সদস্যকে হত্যা করেছে জঙ্গিরা। এ সম্পর্কেই কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
শ্রীনগরের রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সুজাত বুখারির ওপর ইতিপূর্বে ছবার প্রাণনাশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার সপ্তম প্রচেষ্টায় বুখারি নিহতই হলেন। অন্যদিকে ভারতীয় এক সেনা জওয়ান ছুটিতে বাড়ি যাওয়ার পথে অপহৃত হন, পরে মৃতদেহ মেলে কাছাকাছি। দুটি ঘটনাই সন্ত্রাসবাদীদের কাজ বলে মনে করা হচ্ছে। পাল্টা ঘটনা হল, রাষ্ট্রসংঘ এক রিপোর্টে অভিযোগ করেছে ভারত আর পাকিস্তান কেউই কাশ্মীরে মানবাধিকার বজায় রাখতে দিচ্ছে না। রাষ্ট্রসংঘ কর্তা ব্যক্তিরা নিজেরা গিয়ে পরিস্থিতি দেখতে চাইলেও দুই দেশের কেউই নাকি সম্মতি দেয়নি। ভারত সরকার অবশ্য এই পর্যবেক্ষণের তীব্র বিরোধিতা করেছে, বলেছে এটি একপেশে রিপোর্ট, অসমর্থিত খবরাখবর জোগাড় করে জাতিসংঘ এই রিপোর্ট তৈরি করেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার এক টুইট বার্তায় বলেছেন, বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের প্রকাশিত নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, হিলারি ক্লিন্টনের ইমেল সংক্রান্ত তদন্তে আইন প্রয়োগকারী সংস্থায় FBI-এর পরিচালক জেমস কোমি নেতৃত্ব দানে ব্যর্থ হয়েছেন এবং কোমিকে তিনি বরখাস্ত করে দেশের জন্য উত্তম কাজটি করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প FBI-এর বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওরের নেতৃত্বের প্রশংসা করেন। ওই রিপোর্টে বিচার বিভাগের অডিটর 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনের ইমেল সংক্রান্ত তদন্তে কোমির নেতৃত্বের সমালোচনা করেছেন, তবে ওই তদন্তটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোমি করেছেন বলে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়নই হল সব হিংসার একমাত্র জবাব। ছত্তিশগড় সরকার আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় বিস্তারিত জানাচ্ছেন।
ছত্তিশগড়ে 22,000 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জানান, তার সরকার বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। চলতি বছরের শেষ দিকে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি উন্নয়নই হলো যে কোনো প্রকারের হিংসা ও ষড়যন্ত্রের একমাত্র জবাব। উন্নয়ন থেকে যে আস্থা জন্মায় তা যে কোনো ধরনের হিংসাকে ধ্বংস করে দেয়। বিশ্বাসের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী জানান, খনিজ পদার্থ সহ প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ স্থানীয়দের উন্নয়নে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। তিনি স্মরণ করিয়ে দেন, হাসপাতাল, স্কুল, সড়ক ও শৌচাগার নির্মাণের জন্য কেন্দ্রের থেকে ছত্তিশগড় অতিরিক্ত 3,000 কোটি টাকা পেয়েছে। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে অন্তত 60 কোটি মানুষের পানির সংকট রয়েছে, আর পানির মানের সূচকেও বিশ্বের 122টি দেশের মধ্যে ভারতের স্থান 120তম। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায় আরেকটি রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত।
নিরাপদ জল না পেয়ে প্রতি বছর অন্তত 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। 75% ভারতীয়র বাড়িতেই পানীয় জলের ব্যবস্থা নেই। ভারতের গ্রামগুলিতে 84% বাড়িতেই নলের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা নেই। 70% জলই কলুষিত। 2030 সালের মধ্যে দেশের 40% নাগরিকই পানীয় জল পাবেন না। 2020 সালের মধ্যেই নয়াদিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ সহ 21টি শহরে ভূগর্ভস্থ জল শেষও হয়ে যাবে, ফলে 10 কোটি মানুষ সমস্যায় পড়বেন। জলের মানের সূচকে সারা বিশ্বের 122টি দেশের মধ্যে ভারতের স্থান 120। এই পরিস্থিতিতে নীতি আয়োগের রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক। এই রিপোর্টে বলা হয়েছে, সারা দেশে ভূগর্ভস্থ জল কমে যাচ্ছে। 2030 সালের মধ্যে দেশের যোগানের তুলনায় জলের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে। অবিলম্বে যদি এই সমস্যা দূর করার জন্য ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতির অবনতি হবে। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তালিবানের আফগানিস্তানে তালিবান শুক্রবার থেকে অস্ত্রবিরতি শুরু করেছে। আফগানিস্তানের যুদ্ধরত দলগুলো প্রায় 18 বছরের মধ্যে এই প্রথমবার আক্রমণ এবং পাল্টা আক্রমণ করা সাময়িকভাবে বন্ধ রেখেছে। আফগান সরকার গত মঙ্গলবার থেকেই বিদ্রোহীদের ওপরে পাল্টা অভিযান বন্ধ করেছেন, যাতে তালিবানরা আলোচনায় ফিরে আসতে উৎসাহ বোধ করে এবং দেশটি যে মারাত্মক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছে তা এড়ানো যায়। বিদ্রোহী দল মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের 3 দিন আফগান নিরাপত্তা বাহিনীর ওপরে হামলা না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আজ শুক্রবার শেষ রোজায় ইফতারের পর থেকেই অস্ত্রবিরতি শুরু হয়েছে। তালিবানপন্থী সামাজিক মাধ্যমগুলোর নানা সাইটে আফগানিস্তানের বেশ কিছু প্রদেশে আফগান সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে। সবশেষে খেলার খবর। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় দিনের এ গ্রুপের খেলায় মিশরকে 1-0 গোলে হারিয়ে দিল দুবার বিশ্বকাপ জয়ী উরুগুয়ে। আর এখন আপনারা টেলিভিশনের পর্দায় অনেকেই হয়তো দেখছেন মরক্কো খেলছে ইরানের সঙ্গে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী অভিযানে ইতিমধ্যেই 147 জন নিহত হয়েছেন। আর এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে চলমান ওয়ার অন ড্রাগস বা মাদক বিরোধী যুদ্ধের নানা দিক সম্পর্কে মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি অ্যাডভোকেট আদিলুর রহমানের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট করছেন আমির খসরু।
যুক্তরাষ্ট্র বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নিউয়ার্ড এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে ইতিমধ্যে 147 জন নিহত হয়েছেন এবং 21,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নিউয়ার্ড বলেন, অবৈধ মাদকদ্রব্য বিশ্বজুড়ে একটি সংক্রমণ। এক্ষেত্রে বাংলাদেশের উচিত তার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেন মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে তা নিশ্চিত করা এবং তাদের এই অভিযান যেন আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, যেখানে নির্দোষ প্রমাণের সুযোগ এবং যথাযথ আইনি অধিকার পাবার অধিকার থাকে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ যেন মানবাধিকারের বাধ্যবাধকতা পরিপূর্ণভাবে পূরণ করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের কাছে এমনটাই প্রত্যাশা করে এবং দেখতে চায়। এদিকে মাদক বিরোধী অভিযান, যাকে ওয়ার অন ড্রাগস বা মাদক বিরোধী যুদ্ধ বলে সরকার ঘোষণা দিয়েছে, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার সক্রিয়বাদী এবং মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি অ্যাডভোকেট আদিলুর রহমান খান।
এই অভিযানের যে দিকটা প্রয়োগিক দিক, তা হচ্ছে যে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হচ্ছে যাদেরকে মাদক ব্যবসায়ী বা মাদক নিয়ে যারা আছেন তাদের টার্গেট করে যেটা করা হচ্ছে তা আইনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী। বিচার বহির্ভূত ভাবে কাউকে হত্যা করা যায় না, এতে আইনের শাসন বজায় থাকে না। আর আইনের শাসন বজায় রাখতে গেলে ওনাকে যেটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে দেশে আইনের আওতায় অপরাধীদের এনে বিচারের মধ্যে সুপর্দ করতে হবে। বিচার বহির্ভূত ভাবে কাউকে হত্যা করা যাবে না, যা হচ্ছে সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা এর ব্যাপারে মনে করি যে এটা বন্ধ হওয়া উচিত।
কিন্তু এই মাদক বিরোধী যুদ্ধ চলছে, এতে কি আপনি মনে করছেন যে মাদকের যে মূল হোতারা ধরা পড়ছে এবং যাদের কথা পত্রপত্রিকায় আপনার ইতিমধ্যে
এসেছে? এটা তো অলরেডি পত্রিকাতে চলেই এসেছে যে হোতাদেরকে ধরা যাচ্ছে না, বা এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও যারা এর সঙ্গে যুক্ত তাদেরকেও শুধুমাত্র ক্লোজ করা হচ্ছে বা তাদেরকে কাজের থেকে সরিয়ে রাখা হচ্ছে, কিন্তু সেভাবে তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে হত্যা করা হচ্ছে তারা কিন্তু সাধারণ হয়তো এটা কেরিয়ার বা সাধারণ লেভেলের ব্যবসায়ী, কিন্তু মূল হোতারা তো এর বাইরে থেকে যাচ্ছে। আমরা মূল হোতাদেরও বিচার বহির্ভূত ভাবে হত্যা করার পক্ষে না। আমরা চাই সবাইকেই আইনের আওতায় এনে যেন উপযুক্ত বিচারের প্রক্রিয়ায় তাদের শাস্তি দেওয়া হয় যদি তারা অপরাধী হয়ে থাকে।
কিন্তু যে প্রক্রিয়া চলছে এতে কি আপনার যে অভিজ্ঞতা আছে, ফিলিপাইনের অভিজ্ঞতার কথা আপনি নিশ্চয়ই জানেন এবং ইতিপূর্বে ল্যাটিন আমেরিকার যে অবস্থা চলেছে, এতে কি আসলে কোনো কাজ হবে বলে আপনার মনে হয়? ওই অভিজ্ঞতায়
বোঝা যায় যে কখনোই এই শুধুমাত্র হত্যার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফলাফল আসে না এবং হত্যার সঙ্গে যারা জড়িত তাদের এর দায় নিতে হয়। এবং এইসব দেশে যাদের হত্যা করা হয়েছে এই হত্যার মধ্যে দিয়ে কিন্তু এই অপরাধও বন্ধ করা যায়নি সম্পূর্ণভাবে। তাই সমাজের মধ্যে যখন একটা রোগ দেখা দেয় তার প্রতি বিশেষ অধ্যক হিসাবে কিন্তু সমাজকেই নির্ধারণ করতে হয় যে আইনি কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে তার সমাধানের জন্য। কিন্তু আইন বহির্ভূতভাবে কোনো কিছু করা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হয় না এবং এর দায় নিতে হয় পরবর্তী।
ফিলিপাইনের ক্ষেত্রে যে বিষয়টি বারবার বলা হচ্ছে, জাতিসংঘ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সবাই বলছেন যে এটা রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করা এবং দমনের জন্য করা হচ্ছে, আপনি আসলে ওই অভিজ্ঞতায় কি বলছেন?
আমাদের দেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে তাতে এখানে রাজনৈতিক প্রতিপক্ষ যে এরপরে ভিকটিম হবেন না সেটা ভাবার তো অবশ্যই কারণ আছে এবং অলরেডি বিরোধী দলের পক্ষ থেকে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা যারা মানবাধিকারের সঙ্গে যুক্ত আমরা তো সেই আশঙ্কা সবসময় শুনে থাকি যে যখনই বিচার বহির্ভূত ভাবে কোনো কিছু ঘটে তা রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভিন্ন মতাবলম্বীদের দমনের জন্যই এক সময়ে ব্যাপকভাবে তা ব্যবহৃত হয়।
দেশি বিদেশি সংশ্লিষ্ট সবাই মাদক বিরোধী অভিযান বা মাদক বিরোধী যুদ্ধের নামে যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং আইনের আওতায় প্রকৃত অপরাধীদের বিচার সম্পন্ন করা হয় তার দাবি তারা জানাচ্ছেন বাংলাদেশ সরকারের কাছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর বেশিরভাগই মুসলমান। কেমন কাটবে তাদের ঈদ, কিংবা রোহিঙ্গা শিবিরগুলোতে কি আদৌ ঈদ উদযাপনের মতো কোনো অনুষঙ্গ রয়েছে কি না তা জানার চেষ্টা করেছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গারা তাদের প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছেন, যদিও তাদের মনে কোনো স্বস্তি নেই, শান্তি নেই। একদিকে অতিবৃষ্টির কারণে ভূমিদশে ভয়ে তারা ভীত সন্ত্রস্ত, অন্যদিকে কলেরা ও ডায়রিয়ার প্রকোপ। প্রায় 7 লাখ রোহিঙ্গা কক্সবাজারের পৃথিবীর বৃহত্তম শরণার্থী শিবিরগুলোতে দীর্ঘদিন থেকে অবস্থান করছেন। বেশ কিছু সাহায্য সংস্থা ইতিমধ্যে নতুন জামা কাপড় সরবরাহ করেছে, কিন্তু তাদের মধ্যে ঈদ উদযাপনের সামান্যতম উৎসাহ বা আগ্রহ নেই, যেমনটা বলছিলেন আমজাদ আলী।
অবাধিয়ল গদ্দওয়ান লাইন এখানে তো তারা আর কি দেব, আবার জ্বর ফুলে ফাটিয়ে চিনি বুঝবো জায়গা কেন নাই, জ্বর বই আরো তারা আর সন্ধ্যা লত যদি
শরণার্থী পুনর্বাসন রিলিফ কমিশনের তরফে বলা হয়েছে ক্যাম্পের আশপাশে ঈদের নামাজ আদায়ের কিছু ব্যবস্থা রয়েছে, কর্তৃপক্ষ নতুন করে কোনো আয়োজন করেননি এখন পর্যন্ত। তবে ক্যাম্পের চারদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওদিকে ইউনিসেফ বলেছে হাজারো শিশু ও তাদের পরিবার গাছপালাবিহীন পাহাড়ি এলাকায় নির্মিত আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছে। পাথর আর বালুমাটির জায়গাগুলো কর্দমাক্ত হয়ে গেছে, যে হারে বৃষ্টি হচ্ছে তাতে পানির স্তর উপরের দিকে উঠতে পারে। বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেজদেবেদার বলেছেন সব থেকে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াটা খুবই জরুরি, কিন্তু যেসব পরিবার অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছে তারা সরে যেতে নারাজ। সংস্থাটির পরিসংখ্যান থেকে জানা যায় ভারী বর্ষণে প্রায় 900 আশ্রয় শিবির ও 200+ লেট্রিন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি বরবাদ হয়ে গেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এখন আমরা শুরু করতে যাচ্ছি দেশে বিদেশে ঈদ উদযাপন। আবারও আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ওয়াশিংটন স্টুডিও থেকে ভয়েস অফ আমেরিকার। আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করছি যারা, তারা আজ ঈদ উদযাপন করছি। যুক্তরাষ্ট্রের বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত যে শহরগুলো নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিশিগান, লস এঞ্জেলেস, ফ্লোরিডা, এইসব বড় বড় শহরগুলোতে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা ঈদ উদযাপন করছেন, ঈদুল ফিতর উদযাপন করছেন। আর প্রতিদিন আজকে প্রতিদিনকার মতো আজকের প্রতি শুক্রবারের মতো আজকের এই অনুষ্ঠানও সঞ্চালন করার মূল দায়িত্ব ছিল আমাদের সহকর্মী সঞ্জনা ফিরোজের। সঞ্জনা ফিরোজ ঈদুল ফিতর উদযাপনের কারণে একটু দেরি করে এসেছে, কিন্তু এই মুহূর্তে সে আমার সঙ্গে স্টুডিওতে অংশ নিচ্ছে আলাপনে, ঈদ উদযাপনের এই আলোচনায় ঈদের পোশাকেই সজ্জিত হয়ে। সঞ্জনা, স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ সেলিম আপনাকে।
আর আমাদের সঙ্গে যেহেতু আজকের বিষয় দেশে বিদেশে ঈদ উদযাপন, এজন্য বাংলাদেশ থেকে, ভারত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ভারত থেকে দিয়েছে পরমাশিস ঘোষ রায়, বাংলাদেশ থেকে ইতিমধ্যেই বোধ হয় নাসির হুদা বিধি যোগ দিয়েছেন, শরীফ মুজিব যোগ দেবেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকে ধন্যবাদ।
আপনাদেরকেও ঈদ মোবারক।
ঈদ মোবারক। আর ম্যানহ্যাটন থেকে, নিউ ইয়র্কের ম্যানহ্যাটন থেকে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সবুজ। সবুজ, স্বাগত।
হ্যাঁ, ঈদ মোবারক সবাইকে।
ফ্লোরিডা থেকে যোগ দিয়েছেন রফিকুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ঈদ মোবারক।
ঈদ মোবারক। আমরা মনে হয় সবুজ কিছুক্ষণ আগে আমাদেরকে ছোট্ট একটি অডিও রিপোর্ট পাঠিয়েছেন, বাংলাদেশি মুসলমানদের ঈদ উদযাপন ম্যানহ্যাটনে বিশেষ করে, সেখানে আমি শুনলাম দুই তিনজন ছোট বাচ্চার ঈদ উদযাপনের কিছু অনুভূতি রয়েছে। আমি দুই আড়াই মিনিটের রিপোর্টটি শুনে তারপরে আমরা আলোচনা শুরু করতে চাই। শাহাদাত হোসেন সবুজের রিপোর্টটি শোনাচ্ছি।
Every year, my school closes just for Eid, so I can celebrate with my family.
ঈদে স্কুল বন্ধ থাকায় এমন উচ্ছ্বাস প্রকাশ করছিল শাহনাজ। প্রতি বছর ঈদের সময় স্কুল বন্ধ থাকায় বাবা মার সাথে নামাজ পড়তে এসে সে ধন্যবাদ জানিয়েছে শহরের মেয়র বিল ডি ব্লাসিওকে।
Thank you, Mr. Mayor, for closing the school so us Muslims, so we can celebrate Eid.
সব উৎসবেই শিশুদের অংশগ্রহণ, উৎসাহ দৃষ্টিকারে সবার।
My parents is from Bangladesh and our parents are here to celebrate Eid. Eid Mubarak.
Assalamu alaikum. Eid Mubarak.
Eid Mubarak.
নানা ধর্মবর্ণের এই শহরের প্রাণকেন্দ্র ম্যানহাটনে ঈদের নামাজ পড়তে এসেছিলাম আমি। দেখা হলো অনেক প্রবাসী বাংলাদেশিদের সাথে এবং বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সাথেও।
মোহাম্মদ শফিকুল ইসলাম। না, ম্যানহাটনে তো ঈদের নামাজ অনেক ভালো লাগছে। প্রবাসী জীবনে সব বাঙালি, আফ্রিকান, আমেরিকান সবাই একসাথে নামাজ পড়তেছি, অনেক ভালোই লাগছে।
আবু আহমেদ বাসেদ। তো আমরা খুব ভালোভাবে এনজয় করছি, ছেলেমেয়েরা সবাই একসাথে ফ্যামিলির সাথে আসছে, আনন্দ উদযাপন করছে।
আমার নাম বাবলু। বাংলাদেশের ঈদের মজাটাই আলাদা, কিন্তু এখানে সেইটা পাওয়া যায় না, তারপরও অনেক ভালো লাগতেছে।
আমার নাম কামাল উদ্দিন, আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি। আমি ম্যানহাটনে থাকি দীর্ঘ 10 বছর। তো আমরা এখানে আজকে ঈদ সেলিব্রেশন করতে আসছি। তো এখানে আসলে বেশিরভাগ বাঙালি থাকে না, কিছু কিছু বাঙালিকে আমরা পেয়েছি। তো আমরা সবাই আনন্দিত এখানে ঈদ করতে পেরে।
This is Mohammed Bashir Ahmed and I'm from Ghana. We feel very blessed and like, you know, we just really really happy to be here and may Allah accept all our prayers.
Okay, we're from Togo and we're celebrating Eid Mubarak in New York.
My name is Rafe. I'm here with my family from California. And it's great to celebrate here, you know, in Manhattan. I think it's beautiful that this city is so diverse that you can actually feel the effects of Eid.
My name is Natasha. Assalamu alaikum. We're all from Indonesia and we're celebrating Eid here in New York in the 96th Street Mosque. And we feel very happy, very honored to be here. And this is sort of like a second family home away from home. So we are very grateful. We still miss our homeland, of course, but this is definitely the closest thing to it.
নাতাশার মতোই সবাই নিজ জন্মভূমিকে মিস করলেও ঈদের আনন্দে শরিক হয়েছে বহু সংস্কৃতির প্রাণকেন্দ্র এই শহরে। শাহাদাত হোসেন সবুজ, ভয়েস অফ আমেরিকা, ম্যানহাটন, নিউ ইয়র্ক।
বাহ, চমৎকার রিপোর্ট। সবুজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা, কারণ এই রিপোর্টটির ভিতরে ম্যানহাটনের, যদিও আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশি মুসলমানদের অনুভূতি না, আমরা শুনলাম পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের অনুভূতি। বাংলাদেশি বাচ্চারা ছিল,
চমৎকার একটি রিপোর্ট পাঠিয়ে,
ঘানার লোক মুসলমান তার প্রতিক্রিয়া বললেন, ইন্দোনেশিয়ার একজন বাচ্চা কথা বললেন। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এবার আপনার অনুভূতি জানতে চাচ্ছি।
হ্যাঁ, সত্যি দেখুন, নিউ ইয়র্ক শহরে, হ্যাঁ, বিভিন্ন এলাকায় বাংলাদেশিরা রয়েছেন। বিশেষ করে ঈদের দিনে আপনি দেখবেন নামাজ পড়ে ফিরছেন তারা, বিকেলবেলায় শাড়ি পাঞ্জাবি পরে পুরুষ মহিলারা ঘুরছে। বাংলাদেশ বলে ভ্রম হবে আপনার মাঝে মাঝে। তবে ম্যানহাটনে আমি যেখানে থাকি সেখানেই গিয়েছিলাম, সেখানে তুলনামূলকভাবে বাঙালি একটু কম রয়েছে, কিন্তু তারপরেও আমি দেখেছি অনেক বাঙালি এবং একই সাথে আপনি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বংশোদ্ভূত, ঘানা, নাইজেরিয়া, সৌদি আরব, বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা হলো এবং এটার একটা বিশ্বজনীনতা এখানে, মানে সার্বজনীন যে একটা উৎসব, সকল বর্ণের মানুষের একটা মিলন এখানে ঘটেছে, সেটা আমাকে খুব আপ্লুত করেছে। এবং বিশেষ করে আপনি শুনেছেন বাচ্চাদের কথা, বাচ্চারা খুব খুশি যে কোনো উৎসবেই, শিশুদের যে বিষয়টা সেটা কিন্তু সবসময় বেশি করে চোখে পড়ে। এবং এই বাচ্চাটি কি চমৎকার ভাবেই না শহরের মেয়রকে ধন্যবাদ জানালেন। এই শহরের পাবলিক স্কুলগুলো কিন্তু গত দুই বছর তিন বছর ধরে বন্ধ রয়েছে স্কুলগুলো ঈদের জন্য। এটা একটা বিরাট একটা ব্যাপার। এই শহরটা সত্যি সকল ধর্মের সকল বর্ণের মানুষের, তারই একটা প্রমাণ ঈদের দিন এখানকার সরকারি পাবলিক স্কুলগুলো বন্ধ থাকে এবং সে কারণে বাবা মারা তাদের সন্তানদের সাথে আরো স্বাচ্ছন্দ্যভাবে, আরো সাবলীলভাবে ঈদের উৎসবগুলোতে অংশগ্রহণ করতে পারে। সত্যি এটি অভাবনীয় একটি বিষয়। আর আরেকটি জিনিস এখানে যোগ করি, এই মুহূর্তে আপনি জানেন যে গণমাধ্যম কর্মীরা অনেকেই ঈদের দিনে তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারেন না। সেলিম হোসেন আপনি রয়েছেন,
সাজ্জাদ হোসেন সবুজ, এই অভিজ্ঞতা আমার নিজের আছে, কারণ আমি 7-8 বছর নিউ ইয়র্কে গণমাধ্যমের সঙ্গে কাজ করেছি এবং 7-8 বছরে বোধহয় একটি ঈদেও আমি ঘরে কাটাতে পারিনি কোনো ঈদের দিন। এখানে আসার পরেও, ভয়েস অফ আমেরিকা আসার পরেও একই অবস্থা।
আজকে আমার যে অবস্থাটা হয়েছে, চলি আপনাকে বলি, সবুজকে বলছি, আমি আজকে সকালবেলা, আজকে বোধ হয় আমি আমার বাবা মা এবং আমি আমার ভাইয়ের সঙ্গে প্রায় 20 বছর পর আমরা একসঙ্গে ঈদ করছি আমেরিকাতে।
তো
আমাদের জন্য আসলে ঈদটা না অসম্ভব, মানে অন্যরকম একটি অনুভূতি। তো তারপরে আমরা গেছি নামাজ পড়তে, কিন্তু ওখানে সময়টা একটু বেশি লাগাতে আমি নামাজ পুরো পড়তে পারিনি, আমি তারপরে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমাকে তো আমার কাজের জন্য আসতেই হবে, সেদিকে আমাকে তো ডেডিকেশন।
আচ্ছা, আমার অভিজ্ঞতাটা বলি, আমার শ্বশুরের এটি প্রথম ঈদ যুক্তরাষ্ট্রে এবং সকালবেলা তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে আমি ওনার সঙ্গে নামাজ পড়ে তারপরে আসতে পারি কিনা অফিসে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, কারণ আমার 9টার ভিতরে আসার একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, যার কারণে আসতে হয়েছে। 8টায় জামাত ছিল, আমি ওনাকে মসজিদে নামিয়ে দিয়ে তারপরে এসেছি। তো উনি, ওনার মনটা খুব খারাপ দেখলাম এবং আমাকে বললেন যে আমার মনে হয় বুঝতে শেখার পর থেকে জীবনে প্রথম এই একা ঈদের নামাজ পড়ছেন উনি। আমার মনটাও একটু খারাপ হয়েছিল, যা কিছু করার নেই।
তবে আমার কাছে মনে হয় কি সেলিম, যখন আমরা কাজের ক্ষেত্রে যখন অনেক ভালো করি, যখন আমাদের কাজের ক্ষেত্রে একটা সাফল্য আসে, তখন কিন্তু এই কষ্টগুলো কিন্তু কিছুটা হলে একটু ম্লান হয়ে যায়, সেই কষ্টগুলো লাঘব হয়।
সবুজ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই রিপোর্টটির জন্য। এবার আমি চলে যাচ্ছি ঢাকায় বিথির কাছে, নাসরিন হুদা বিথি। আপনার তো, আপনি তো চাঁদ রাতের ভেতরে আছেন এখনো।
একদম চাঁদ রাত, মানে বাংলাদেশে আগামীকাল কি ঈদ, মানে ভোর সকাল হলেই তো ঈদ। তো আমি একটু আগে শপিং মল গুলোতে গিয়েছিলাম দুই তিনটাতে বাসার কাছে, যেগুলো মনে হচ্ছে যে ওই যে একটু আগে প্রথমে যখন আপনারা একটা গান শুরু করলেন না, ওমর রমজানে, এই গানটা মানে সব মার্কেটে মার্কেটে বাজছে এবং বাসা বাড়িতেও বাজছে এবং সবাই মানে ঘুরছে। শেষ মুহূর্তে যে একটা কেনাকাটার মজা, যে সবই আছে সবই কিনেছে, তারপর একটু মার্কেটে শেষ মুহূর্তে কেনাকাটার একটা মজা, এইটা আমি দেখলাম আর কি, সবার চোখে মুখে
চাঁদ রাতে
ঘুরছে।
হ্যাঁ, তো আমি বললাম যে চাঁদ রাতে কেনাকাটার ঐতিহ্য, এটা তো ঢাকার দীর্ঘ সময়ের ঐতিহ্য এবং চাঁদ রাতে প্রচুর পরিমাণে ভিড় হয়, কিন্তু এবার আমি শুনেছি যে আবহাওয়া নাকি একটু খারাপ। ঢাকার আবহাওয়ার অবস্থা কি, মানে চাঁদ রাতের কেনাকাটা জমেছে?
মানে বৃষ্টি নেই, তবে গরম, অনেক গরম ছিল সারাদিন, মানে হয়তো বা বৃষ্টি হতে পারে রাতের দিকে একটু বা ভোরের দিকে, বাট আবহাওয়া মোটামুটি ভালো। তবে একটা জিনিস আমি সেলিম দেখলাম যে মেহেদি দেওয়ার যে একটা উৎসব বাচ্চাদের মধ্যে, মানে ইয়াং যারা কিনে যায়, যারা 13-14 বছর 15 বছর, এরা আগে যেমন বাচ্চা বাড়িতে একটা মানে মেহেদি দেওয়ার একটা ইয়ে থাকতো যে সবাই মেহেদি দিবে, কিন্তু এখন হয়েছে কি প্রত্যেকটা শপিং মলের সামনে সবাই বসে উৎসবে মতন করে, যেটা আমি গত 2 বছর আগে নিউ ইয়র্কে দেখে এসেছি, বিভিন্ন জায়গায় কেমন দেয়।
বিচি এখন তো বিশ্বকাপ চলছে, তো বিশ্বকাপের কারণে ঈদের আমেজটা কি কিছুটা ভাটা পড়েছে কি?
বিশ্বকাপের জন্য তো একটা আছে, সবাই কিছুক্ষণ দেখছে, আবার মার্কেট, কিন্তু আমি দেখে আসলাম, আমি নিজে দেখে আসলাম যে ওই যে স্ক্রিন গুলোতে মার্কেট গুলোতে এবং বড় বড় মানে বড় বড় মানে মার্কেটের সামনে বড় বড় স্ক্রিনে খেলা দেখছে, তো তার জন্য খুব খুব একটা ভাটা পড়েনি। কারণ ইভেন তো চাইনিজ রেস্টুরেন্ট গুলো মানে কোন জায়গায় বাদ নেই, সব থেকে বড় বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, যার জন্য ওই সেরকম খুব ভাটা পড়েনি, সবাই খেলা উপভোগ করছে, শপিং করছে, মজা আর কি খুব।
তাহলে তো একটা দারুণ একটা চিত্র বুঝতে পারছি যে বাংলাদেশে দুটো
ঢাকা
আজকে ঈদ করছে, যত মজায় দেখছো আগে সেলিম বলো, তুমি ঈদের কাপড় পরে এসছো, সবাই ঈদের কাপড় পরে এসছে, নিশ্চয় তোমরা খুব ভালো খাওয়া দাওয়া করবে, রোকেয়াপা আছেন, তারপর তোমরা কে কে আছো?
আচ্ছা আমাদের আমাদের সঙ্গে তো রোকেয়াপা প্রত্যেক শুক্রবারে আলাপনে অংশ নেন, কিন্তু আজকে রোকেয়াপার একটা মিটিং এর কারণে উনি বলেছেন যে আমি চেষ্টা করব যদি এর ভিতরে মিটিং শেষ হয় এসে জয়েন করবেন, আমাদের ভাগ্য যদি ভালো হয় রোকেয়াপাকেও আমরা সঙ্গে পাবো। আচ্ছা আমি একটু রফিকুল হকের কাছে যেতে চাচ্ছি, সবুজের কাছে তো ম্যানহাটনের ঈদ উদযাপনের গল্প শুনলাম, রফিকুল হক কি একটু জানাবেন আপনারা কি করছেন ফ্লোরিডাতে বাংলাদেশি মুসলমান বা মানে মুসলমান সম্প্রদায় আজকে ঈদের দিনে?
ঈদ মোবারক সবাইকে।
ঈদ মোবারক।
আমরা ফ্লোরিডার ফ্লোরিডার এখানকার ওয়েদার তো মোটামুটি সবারই জানা আছে যে এখানে গরমটা মোটামুটি বেশ প্রাধান্য পায়। তো আমাদের এই আজকের যে আবহাওয়া ফ্লোরিডার সেটা মোটামুটি একটু ঠান্ডাই আছে বলতে গেলে, সূর্যের তেমন একটা তাপ নেই। তো আজকের আমাদের এখানে ঈদের জামাত গুলো বেশ বড় সড়ো জামাত হয়েছে, মসজিদ গুলো তো সাধারণত জামাত গুলো বেশি, এরপরে তো স্টেডিয়ামে দু এক জায়গায় ঈদের জামাত হয়েছে। তবে একটা বিষয় না উল্লেখ করলেই নয় যে এবারকার ঈদটা হচ্ছে একসাথে সারা বিশ্বে এক সময়ে হচ্ছে, এটা একটা বিরাট আনন্দের বিষয়, এবং এটাকে কেন্দ্র করেই আমাদের এখানে মুসলমান সমাজের বিভিন্ন দেশের মুসলিম সমাজের যে একটা ঐক্য এর জন্য প্রত্যেকে একটা খুব স্বস্তির ইয়ে। সাধারণত আমাদের সবসময় একটা এই চাঁদ দেখার ব্যাপারটা নিয়ে ঈদের দুটো জামাত আজকে একটা কালকে একটা এরকম একটা যে ভাব
করেছেন, যেরকম আমরা রোজা করেছি যে গ্রুপের সঙ্গে তারা 29টি রোজা করতে পেরেছেন, আবার অনেকে 30টি রোজা সম্পন্ন করেছেন কিন্তু ঈদ একদিনে হয়েছে, এটি আমাদের জন্য খুব স্বস্তিদায়ক হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই মানে যারা টেলিফোনে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা তো হয়েছেনই, ফেসবুকে অনেক বন্ধু আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন এবং অনেকেই এই আজকের ঈদ নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে মন্তব্য করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, দু একজনের কথা কি আমরা একটু বলতে পারি?
এই যে যেমন সিদ্ধার্থ ভট্টাচার্য, উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সবাইকে, তারপর আছেন লিসা সুজেন, তারপর আছেন মোহাম্মদ আবদুল্লাহ, তিনি আমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, এবং আছেন আমাদের সঙ্গে আকবর হায়দার কিরণ তো আছেনই, মাসুদুর রহমান উনিও আমাদের সবাইকে এবং ভয়েস অফ আমেরিকার সব শ্রোতাদের ঈদ মুবারক জানিয়েছেন, তারপর আছেন মোহাম্মদ সারওয়ার, তারপর আছেন আমাদের সঙ্গে জয়ন্ত হৈমন্তী, উনি তো সবসময় আছেন, শঙ্কর হালদার, ওনারা সবাই আমাদেরকে ঈদের শুভেচ্ছা
জানিয়েছেন। আচ্ছা আকবর হায়দার কিরণের কথা উঠলো, তিনি আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা, আমি জানি না তাওহিদুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ
পেয়েছেন,
আকবর হায়দারকে পেয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আকবর হায়দার কিরণ।
শুরুতে ঈদ মোবারক। আর
ঈদ মোবারক
সানজানাকে, খুবই সুন্দর লাগছে, সিলেনকে খুব স্মার্ট লাগছে।
আমাকে লিসা সুজান একটা কমেন্টে বলেছেন যে আপনার পাঞ্জাবি পরলে ভালো হতো, আমি আসলে পাঞ্জাবির কথা চিন্তাও করেছিলাম কিন্তু সঞ্জনা দেরি করে আসার কারণে তাড়াহুড়ো করে আমাকে এমসি করতে হয়েছে, যার কারণে আমি হ্যাঁ
শুনেন আমি আর সেলিম আপনি আমরা একই, উই আর অন দা সেম বোট, কারণ ওই যে কর্মই ধর্ম করছি, তো কর্ম করতে গিয়ে আজকে আমি 29টা রোজা রাখলাম কিন্তু নামাজ পড়তে পারলাম না, তো নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন,
আল্লাহ ক্ষমা করবেন আশা করি। আচ্ছা আমরা আমরা ম্যানহাটনের ঈদ উদযাপন মুসলমান প্রবাসী মুসলমানদের ঈদ উদযাপনের গল্প শুনেছি সবুজের কাছে, আপনার কাছ থেকে কি আমরা একটু, আপনি তো সবচেয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় থাকেন, জ্যাকসন হাইটে,
উডসাইডে,
হ্যাঁ, আপনাদের মানে আমি শুধু এখনকার কথা বলছি না, গত ঈদকে উপলক্ষ করে যে উৎসব চলছে পরশুদিন থেকে, সে নিয়ে এ পর্যন্ত কেমন?
আমি সেটাই শেয়ার করছি, আমি কালকে কাল রাত প্রায় 12টার পরে বাড়ি ফিরেছি। জ্যাকসন হাইটসে যে বিশাল যে ঈদ চাঁদ রাত হচ্ছে, মানে আপনারা অবাক হয়ে যাবেন,
আমি নেহার সিদ্দিকীর লাইভের কল্যাণে কালকে রাতে দেখতে পেয়েছি,
আমি আর নেহার ভাই মিলে করেছি লাইভ। তো সেটা হচ্ছে মানে দুষ্টামি করে বলে না, মানুষ মানুষের মাথা খায়, এত মানুষ, এত চমৎকার আয়োজন, এত উৎসাহ উদ্দীপনা, এমনকি বাংলাদেশি, পাকিস্তানি, আফগান, বিভিন্ন দেশের মানুষ, ভারতীয় সবাই মিলে, কি অসাধারণ দৃশ্য। কেউ কেউ আবার করেছে কি, ওই সেলফোনে লাইট জ্বালিয়ে সেটাকে ইউজ করেছে হাতে, ওই যে মেহেন্দি লাগাবার জন্য আর কি, ওটা যে ধরে আছে আরেকজন মেহেন্দি লাগাচ্ছে, এই যে মানে কি অসাধারণ দৃশ্য। ওইটা সত্যি দিনে দিনে এতই বেড়ে চলেছে। আর সেলিম, আপনি জানেন যে আমাদের যে জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজা, যেখানে চমৎকার আয়োজন, তো সেটা কথা ছিল ওইটা খোলা হবে না, মানে এখনো ওই রেনোভেশন হচ্ছে, কিন্তু কে কার কথা শোনে, মানুষজন প্রথম দিকে দু চারজন ছিল, পরে একেবারে শত শত মানুষ অটোমেটিকলি ওপেন হয়ে গেছে আর কি। তো মানে হুলুস্থুল কারবার, ঈদ মানে দিনে দিনে এত বেড়ে চলেছে। আর কালকে জ্যাকসন হাইটসে তো মানে লঙ্কা কাণ্ড, এটা আসলে খুব ভালো লাগে, দেশের বাইরেও এত বিশাল আকারে ঈদ হচ্ছে, এত উৎসাহ উদ্দীপনা। আপনার আমাদের পরিচিত যে বন্ধু আছে ব্রংসে, মাকসুদ আহমেদ, ওরা আবার সেই
বলেছিলাম যে মিটিং শেষ হলে আসবেন, আমার মনে হয় আমরা কিছু খুব এক মিনিটের জন্য হলেও আশা করতে পারি কিনা তাওহিদকে আর একবার জিজ্ঞেস করবো।
যারা পরে শুনবেন, আমি সবাইকে, আমার সব বন্ধুদেরকে যারা ভয়েস অফ আমেরিকার কে ভালোবাসেন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায়, আমি সবাইকে জানাচ্ছি আমার ঈদের ভালোবাসা। আপনাদের যে ভালোবাসা আমরা পাই, এমনকি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান পেয়ে থাকে, সেটা আশা করছি দিনে দিনে সবসময় বৃদ্ধি পাবে এবং সেই ভালোবাসা অটুট থাকবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কিছুক্ষণ হলেও অন্তত যুক্ত হয়েছেন এই জন্য। আচ্ছা, আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের যে জায়গাগুলো, তার ভেতরে জ্যাকসন হাইট সবচেয়ে বড় কমিউনিটি হলেও জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, এই তিনটি জায়গাতে কিন্তু বিশাল বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। হ্যাঁ, তারাও এখন বড় বড় করে নিজস্বভাবে আয়োজনে ঈদ উদযাপন করছে এবং বাংলাদেশি অন্যান্য উৎসবগুলো উদযাপন করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে ঢাকা থেকে ইতিমধ্যেই যোগ দিয়েছেন, খুলনা থেকে আহমেদ মনির, আপনারা জানেন ভিওএ ফ্যান ক্লাবের উনি একজন সমন্বয়ক,
উনি প্রেসিডেন্ট আমাদের ফেডারেশনের
প্রেসিডেন্ট। হ্যাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের ঈদের প্রস্তুতির গল্প একটু শুনতে চাচ্ছি।
ঈদ মোবারক সবাইকে। আমি প্রস্তুতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় কেনা, আর আজকে সন্ধ্যা থেকেই আমার ওয়াইফ রান্না বান্না শুরু করে দিয়েছেন। তিনি ওই কালকের ঈদের প্রস্তুতি হিসেবে ফিন্নি পায়েসটা আগের দিনই রান্না করে রাখে। তা এইটাই আর কি এখনকার প্রস্তুতি। আর শহরে যে অবস্থা সেটা হচ্ছে অত্যন্ত ভিড়, প্রচুর গরম,
চাঁদ রাতের ভিড়,
গরমে এখানকার মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। জানা যাচ্ছে যে আগামীকালও প্রচুর রোদ থাকবে এবং প্রচুর গরম থাকবে। জানি না কেমন ঈদ উদযাপন আমরা করতে পারবো, তবুও চেষ্টা করব যে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে। আমার ছেলেরা বাইরে ছিল, তারা চলে এসছে বাড়িতে, একসাথে যাতে ঈদের জামাত করতে পারে এইটাই আশা করছি আর কি।
আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা, আপনাকে আপনাকে আপনি একটু যদি আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকেন, আপনাকে আরেকটা প্রশ্ন করব পরমাশিসের কাছে। আমরা ভারতের ঈদের গল্প শোনার পরে এই প্রশ্নটা আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে চলমান মাদক বিরোধী অভিযান, এটি এবং রোহিঙ্গা সংকট, এই দুটি বিষয়ে আপনাদের এবারকার ঈদ উদযাপনে অন্যান্য বছরের থেকে কোনো পার্থক্য আছে কিনা একটু পরে আপনার কাছে এই গল্পটি শুনবো। তার আগে পরমাশিসের কাছে,
পরমাশিস কি লাইনে আছেন? পরমাশিস, আপনার কাছে কেমন কাটছে আপনাদের?
আমি কলকাতার ঈদ নিয়ে যে বলবো, শুধু কলকাতা না, পশ্চিমবঙ্গ এবং ভারত, তার আগে আমি একটা ছড়াবার কথা আমি পেলাম, জাগো জাগো রোজাদার জাগো, সেহরি হয়েছে আখি মেলে দেখো, রমজানের এই রোজার শেষে আসবে খুশির ঈদ। সেলিম ভাই বারবার বলছেন বাংলাদেশের মুসলমান সম্প্রদায় ঈদের উৎসবের কথা, আমার মনে হচ্ছে যে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে ঈদ উৎসবটা মনে হচ্ছে যেন শুধু মুসলমান সম্প্রদায়ের
নয়।
একটি কথা প্রচলিত আছে যে ধর্ম যার যার উৎসব সব
ঈদ না, মানে বিশ্বাস হিসাবে ঈদ পালন করছে মুসলমানরা, এটা ঠিক আছে, কিন্তু উৎসব হিসাবে কিন্তু সার্বজনীন ভাবে পালিত হচ্ছে, একদম ঠিক কথা।
সেলিমদা, কলকাতা যদি তুমি দেখো, মানে কলকাতায় ঈদ উৎসব মনে হচ্ছে দুর্গা উৎসব, মানে
এটা সার্বজনীন উৎসব,
মুসলমান বলে কোনো ব্যাপার না। তুমি যদি কোনো একটা মার্কেটে যাও, যেমন ওই বলছিল না টেলিভিশনের মানে বিশ্বকাপ, মানে আমার বাড়ির সামনে একটা বড় মল আছে, তারা বলছে যে একদিকে বিশ্বকাপ একদিকে ঈদের কেনাকাটা, মানে বেশি মাত্রায় টেলিভিশন বিক্রি হচ্ছে। কলকাতার সমস্ত রাস্তায় মানে মফস্বল শহরে এমন ভাবে আলো দিয়েছে, এত বড় বড় হোর্ডিং, সকালবেলা সমস্ত ভাষা সংবাদপত্র টেলিভিশনের স্ক্রলিং এ ঈদ উৎসবের যেভাবে যাচ্ছে, মানে একটা মানে আমি এটা অন্যরকম ফিল করছি। মানে আমি পারলে সুলনাকে বলি আমার কিছু কিনা দাও, সবাই আমার কাউকে ছ জায়গায় নিমন্ত্রণ আছে, কালকে আমি স্টোরি পাঠাতে পারবো কিনা সেটাই আমার এখন আতঙ্ক।
শঙ্কর হালদার
তাই নয়, সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, সুলভ মতো ছুটি পেয়েছে আমার ওয়াইফ, এখন বলছে কালকে ঘুরতে যাবো। এলাম ঘুরতে যাবো কি করে, কালকে আমার তো কাজ আছে, প্লাস এতগুলো নিমন্ত্রণ, অন্তত একটা জায়গায় তো যেতেই হবে।
আচ্ছা,
মানে অদ্ভুত পরিস্থিতি।
হ্যাঁ, এই আমাদের
তারপরে আরেকটা হচ্ছে, এই ঈদ উপলক্ষে এই যে রমজানের এই যে আমি অন্তত সাতখানা থেকে আটখানা জায়গায় সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করেছি ইফতারে গিয়ে, এবার কালকে নিমন্ত্রণ, আমাকেও বাড়িতে ডাকতে হবে, এই সব মিলিয়ে মানে এখন এটা ঈদ উৎসব একটা অন্যরকম সর্বজনীন যেটা বললো, একটা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ভারতবর্ষের কেন্দ্রীয় নেতা মন্ত্রী রাজ্য লেভেলে জেলা লেভেলে সব জায়গায় এক ছবি।
আমি বলতে চেয়েছিলাম ঠিক পরমাশিস যে কথাটি বললো, এরকম শঙ্কর হালদার একটি ঈদ নিয়ে একটি মন্তব্য করেছেন যে সমগ্র বিশ্বের মুসলিমদের আমাদের হৃদয়ের অন্তরাল থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে বিশ্বের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করি।
অবশ্যই।
হ্যাঁ, আমি আহমেদ মনিরকে যে প্রশ্নটি করেছিলাম, আমি কি এখন আপনার মন্তব্য জানতে পারি এই বিষয়ে? মাদক বিরোধী অভিযান যে বাংলাদেশে চলছে, এই আমরা একটু আগে একটু রিপোর্টও শুনেছি যে অনেক মানুষ এই অভিযানের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারাও গেছেন, দ্বিতীয়ত আবার রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশে মানুষের সবার মনে একটু ইয়ে আছে, তো এই দুটো মিলে আপনার প্রথমেই জানতে চাচ্ছি যে মাদক বিরোধী অভিযান কি প্রভাব ফেলেছে এবার ঈদে?
আসলে মাদক বিরোধী অভিযানটা যখন শুরু হয়েছিল তখন সবাই সেটাকে স্বাগত জানিয়েছিল, কিন্তু এক সময় দেখা গেল যে মাদক বিরোধীর কথা বলে অনেক মাদক বিরোধী ধরার কথা বলে অনেক সাধারণ মানুষকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে পয়সা করে নিচ্ছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে পয়সা নিয়ে, এবং এই ধরনের ঘটনাগুলো সাধারণ যখন মানুষরা জানতে পারছে তখন তাদের ভিতরে একটা আতঙ্ক এসে গিয়েছিল, সেই আতঙ্কটা এত এত বেশি ছড়িয়ে পড়েছিল যে এক সময় দেখা গেল যে কক্সবাজারের সেই কমিশনারের একজন কাউন্সিলরের মৃত্যুর পরে এটা মানুষের ভিতরে আরো বেশি আতঙ্ক এনে দিল যে একজন সরকার দলীয় একজন কর্মী যদি এরকম অবস্থা হয় সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে। এই আতঙ্ক রয়ে গেছে সাধারণ মানুষের ভিতরে, সে আতঙ্কের ভিতরে এখনো তারা রয়েছে।
আর এটাকে অনেকেই
মনে করছে ঈদের আগে,
এই ধরনের একটা অভিযান, তাতে দেখা যাচ্ছে যে পুলিশ বা তারা অনেক হচ্ছে সাধারণ মানুষদেরকে হয়রানি করছে, অর্থকড়ির বেশ লেনদেন হচ্ছে, এই ধরনের একটা মানে মনোভাব সাধারণ মানুষের ভিতরে এসেছিল এবং তাদের ভিতরে যে মৃত্যুগুলোকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারছিল না। কিছুটা ইয়ে হয়ে গেছে, তারা এটাকে মনে করছে যে আসলে এটা ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা নিয়ে তাদের ভিতরে সন্দেহ দেখা দিচ্ছে।
যেটি বলছিলাম ফেসবুক লাইভের সুবাদে কিছু মানুষ প্রিজন ভ্যান থেকে কিন্তু লাইভ ভিডিও আপনার আপলোড করেছে ফেসবুকে, এবং তারা কিন্তু হচ্ছেন ঢাকার একটি মার্কেটের কর্মী। তারা ওখানে কিন্তু বলছেন ফেসবুক লাইভে যে আমরা কিছুই করিনি, আমরা মাদকের সঙ্গে জড়িত নই, কিন্তু তারপরেও আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওখানে প্রায় 10-12 জনের মতো কিন্তু ছিলেন।
আচ্ছা, আমরা বিথির কাছে জানতে চাচ্ছি ঢাকায় কি কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন ঈদ উদযাপনে?
আমি বলবো হ্যাঁ, এটা যেমন আমি এটা বলতে চাই যে আসলে উনি যেটা বলেছেন সেটা ঠিক, যে কিছু কিছু সাধারণ নিরীহ যারা মাদক সম্বন্ধে কিছু জানেন না এবং ইয়াং যারা আছে একটু মানে যাদের হয়তো বা 20-25-25 থেকে 30-35 বছরের মধ্যে, এদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং পুলিশ ভালোই পয়সা মানে এক রাত্র রেখে দিচ্ছে, দুই রাত্র রেখে দিচ্ছে বা জেলে পাঠিয়ে দিচ্ছে, এরকম করে তারা ভালো মোটা অঙ্কের টাকা নিচ্ছে।
এই যে একটু আগে আমাদের
যারা আছেন তারা যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তারা না ঢাকা দিয়ে আছেন এবং তারা কিন্তু জমি নেই, তারা কিন্তু ভিতরে ভিতরে ব্যবসা চালিয়ে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে করছে, চালিয়ে যাচ্ছে। আমারই আমি যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এর মধ্যে এই 180টা ফ্ল্যাট, এই 180টা ফ্ল্যাটের মধ্যে পুলিশের ওসি থেকে শুরু করে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে সব আছে।
আমাদের একটু আগে যে আমির খসরু রিপোর্ট পাঠিয়েছে বিথি
ইনভলভ এর মধ্যে, যেটা আমি নিজে জানি নিজে দেখেছি, তো থানার ওসিরাও ইনভেস্ট করেছে, কমিশনার ইনভেস্ট করেন, এদিকে সাধারণ মানুষ ইনভেস্ট করছে এবং সাধারণ মানুষ ভুক্তভোগীও হচ্ছে।
আচ্ছা বিথি,
অংশে কম না, এটা একদম ভীষণ হয়রানি চলছে এখন।
আমির খসরু রিপোর্টে উল্লেখ করেছেন 147 জন মারা গেছে এবং এই নিয়ে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেছেন যে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু আমার মনে হয় যে পুরো কূটনৈতিক মহলে বাংলাদেশে যে কূটনৈতিক পাড়া সেখানে একটি উদ্বেগাকুল অবস্থা বিরাজ করছে। তো এর কোনো লক্ষণ আপনারা বুঝতে পারছেন?
শুধু এটাই না, আরো একটা ব্যাপার হলো যে নকল ইয়াবা পাওয়া যাচ্ছে, এই নকল ইয়াবা খেয়ে অনেকে মারা যাচ্ছে, এটা একটা ব্যাপার। হসপিটাল গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে যে কি ইয়াবা খেয়েছিল,
আমরা যুক্তরাষ্ট্রের প্রবাসীরা ঈদ পালন করছি আজ, আপনাদের ওখানে ঈদ উদযাপন হবে কাল, আপনারা চাঁদ রাতে আছেন এখন। হ্যাঁ, তো যে কথা বলছিলেন আহমেদ মুনির এবং নাসির হুদা বিথি, সেটি হলো মাদক অভিযান ঈদ প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেছে কিনা। আপনাদের ওখানে তো আরও প্রকটভাবে ফেলার কথা, কারণ এই যে কমিশনারের কথা বললেন মাদক বিরোধী অভিযানে নিহত একরামের কথা আসলো এখানে, তো আপনাদের ওখানে কি প্রভাব পড়েছে, আপনারা কিরকম প্রস্তুতি নিচ্ছেন?
এখনো আমি আজকে শুভাকাঙ্ক্ষী এবং সমস্ত শ্রোতাবৃন্দকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ভারত আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন হবে। আজকের যে আলোচ্য বিষয় সে আজকের আলোচ্য বিষয় থেকে আমি এই কথা বলবো, সরকার যে আজকে বিগত 15-20 দিন থেকে যে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে বাংলাদেশে, সেই মাদক বিরোধী অভিযানে পুরোপুরি সাফল্য তো অর্জন এখন হয় নাই, কিছু অগ্রগতি হয়েছে এবং আবার মাঝখানে এখন স্থগিত হয়ে গেছে। সবদিকে হিসাব করে যদি এই পদক্ষেপ যদি আগায় তাহলে বাংলাদেশের ফিউচার, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ সবাই উপকৃত হবে। সরকারের এই সদিচ্ছা যদি মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে পর্যন্ত যদি বিস্তৃত হইয়া যদি এই মাদক বিরোধী অভিযানকে স্বচ্ছতার সাথে সরকার আগায় নিয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ এই ঈদের উদযাপনের যে আনন্দ, সাথে সাথে যুব সমাজ, ছাত্র সমাজ এবং সবাই উপকৃত হবে।
আপনাদের বাইরে যারা থাকে চট্টগ্রামে, ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে আসছে যারা, প্রত্যেক বছর আমরা শুনি যে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয়, বাসে, ট্রেনে, বিভিন্ন
ইস্যুতে। হ্যাঁ, আমার সামনে আজকের বাংলাদেশ প্রতিদিন এবং চট্টগ্রাম পত্রিকা আগামী আজকে দুই তিন দিন এমন কোন হেডলাইন আসতে পারে না যে ঈদের ছুটিতে প্রত্যেকবার যেভাবে হয়ে থাকে যে রাস্তায় যানজট বা অসুবিধা, এরকম কোন অবস্থায় এই 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 ঈদে আরো কোনো ভোগান্তি হয় নাই, এটা একটা সাফল্য।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে আপনি যেখানে আছেন আপনার সঙ্গে আরো লোকজন আছে।
জি জি, আমি একদম মফস্বল একটা শপিং সেন্টার আছি, আলামিন শপিং সেন্টার বারিহার পৌরসভাতে। এই মুহূর্তে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে সবাই, সবাই আনন্দ খুশি গ্রামে আসছে এবং সবাই মার্কেটে আছে, আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সবাইকে পরিজনকে নিয়ে মার্কেটে, এবং ওয়েদার অনুকূলে সব দিক দিয়ে বাংলাদেশ এখন ঈদের যে উদযাপন এবং সাথে সাথে বিশ্বকাপের আনন্দ একসাথে হয়ে আমাদের বাংলাদেশের মানুষ এখন খুব আনন্দিত আছে এবং আগামীকাল ঈদ উদযাপন হবে এবং এ ব্যাপারে কোন রকমের কোনো অসুবিধা নাই।
আপনি যে এলাকাতে থাকেন তার আশেপাশে কি কোনো রোহিঙ্গাদের বসবাস আছে কিনা, তাদের ঈদ উদযাপনের ব্যাপারে কোনো?
আমাদের এই চট্টগ্রামের এই অঞ্চলে এই সাইডটাকে যেটা উত্তর জেলা, যেটা চট্টগ্রামের উত্তর জেলা, ফটিকছড়ি, তারপরে খাগড়াছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড, এই সাইডটাতে আমাদের রোহিঙ্গাদের তেমন একটা প্রবাস অনুপ্রবেশ নাই এখানে।
আচ্ছা, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অজয় কুমার সরকার লিখেছেন, ম্যানহাটন, নিউ ইয়র্কে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধির কাছ থেকে জানলাম ঈদ পালনের নানা অভিজ্ঞতার কথা।
এদিকে জয়ন্তী হোমন্তি লিখেছেন যে আজ হেমন্ত মুখোপাধ্যায় এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন।
হ্যাঁ, জন্মদিনের শুভেচ্ছা রইল। পরমাশিস ঘোষ রায় আমাদেরকে একটি ছড়া শুনিয়েছিল, আমি কি একটা ঈদ নিয়ে, ও আচ্ছা, এটা বলার আগে আমি সবার কাছে, হ্যাঁ
আমি একটু এখন, আচ্ছা আমি পরমাশিসের ছড়া শুনতে শুনতে ভাবলাম যে আসল ছড়াকার তো আমাদের এখানে বসে আছেন স্টুডিওতে,
আমি আমি ছোট্ট একটি ছড়া শোনাবো, চার পাঁচ লাইনের একটি ছড়া শোনাবো। সেটি হচ্ছে, বিশেষ করে আমি জানি না আমার উপরে কেউ যদি মন খারাপ করে ক্ষমা চেয়ে নিচ্ছে আগে, ও তার আগে মোহাম্মদ আব্দুল্লাহকে পাওয়া গেছে, আমাদের তাওহিদুল ইসলাম জানালেন। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি।
আপনাকেও ঈদ মোবারক জানাচ্ছি ভাই, আজকে আপনারা ঈদের নামাজ আদায় করেছেন, আমাদের আজ চাঁদ রাত, আগামীকাল ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করব।
আপনি এক মিনিটের মধ্যে আমাদের ঈদের প্রস্তুতি সম্পর্কে জানান।
ঈদের প্রস্তুতি এই যে 29 দিনের রোজা পালনের পর বাংলাদেশে, আমি যে গ্রামে থাকি, গ্রামের মানুষের মধ্যে ব্যাপক একটা ছাড়া পড়ে যায় যেহেতু এটা মুসলমানদের একটা বড় উৎসব, সেই হিসাবে অন্যান্য বছর যেমন হয় এবারও ঠিক তেমনই আর কি, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কালকের জন্য আর কি।
জি, আপনাদের আগামীকালকের ঈদ উদযাপন খুব সুন্দর হোক। ইতিমধ্যেই তাহিরা কিবরিয়া আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ব সংবাদ পড়ার জন্য, কিন্তু সংবাদ পড়ার আগে কি আমরা আপনার কাছে একটু জানতে পারি?
নানা জায়গা থেকে এবং শেষ মুহূর্তে সঞ্জনা এসেছে চমৎকার কাপড় পরে, আমার তো আফসোসই হচ্ছে যে ঈদের জামা পরা হলো না আজকে। সে যাই হোক, শ্রোতা বন্ধুদের নিয়ে এবং ভিওএর অনেকেই আজকে ঈদ পালন করছেন অনেক দেশে, তো তাদের রং বেরঙের কাপড় দেখে ভালো লাগছে। আর
আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি তো এই কাজ করেন যুক্তরাষ্ট্রে যত বছর আছেন, ঈদ পালন করতে পেরেছেন ছুটির দিনে কবে?
না ভাই, আমার মনে পড়ছে না, তবে হ্যাঁ কালকে রাতে কিন্তু সেমাই রান্না করেছি, দেখলাম তাওহিদ সেমাই নিয়ে এসেছে, আমার মনে হয় সঞ্জনাও আমাদের জন্য ঈদের খাবার নিয়ে এসেছে।
অনেক বছর পরে আমাকে সেমাই রান্না করে দিয়েছে আপনাদের সবার জন্য,
মা আছে বলে তো হয়েছে, আমি রাতে কোনো রকমে সেমাই রান্না করেছি, এটা একটা ভালো জিনিস হয়েছে।
আচ্ছা, আমাদেরকে বোধহয় ছেড়ে দিতে হবে।
হ্যাঁ,
ছোট্ট সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমি চার লাইনের একটি ছোট্ট
সবাইকে আমিও ঈদ
মোবারক জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে, ভিওয়ার পক্ষ থেকে অবশ্যই।
আচ্ছা, ঈদ নাকি ঈদ, দীর্ঘই নাকি রস্যই, এই হচ্ছে আমার ছড়ার থিম। রস্যি নাকি দীর্ঘি, ও সব পণ্ডিতেদের রয় পিছু, বানান নিয়ে নানান কথা, ঈদের তাতে হয় কিছু? শব্দ এবং বর্ণ ও সব পণ্ডিতেদের পেটের ঘা, ঈদের খুশি পুষিয়ে দিতে ও সব তোদের মূর্খতা? মুসলমানের প্রাণের টানের ঈদ অথবা ঈদ বলো, একসাথের ওই প্রার্থনাতে আনন্দে সব খাই চলো, সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শোনার জন্য, শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
অক্সফাম জানিয়েছে, ইটালি থেকে আগত কম বয়সী অভিবাসীরা ফ্রান্সে প্রবেশের চেষ্টা করলে ফ্রান্সের সীমান্ত পুলিশ তাদের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। ফ্রান্স এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রদত্ত আইন লঙ্ঘন করে ওইসব বেআইনি অভিবাসীদের তারা ইটালিতে ফেরত পাঠায়। অক্সফামের সদ্য প্রকাশিত নো ওয়ের বাট আউট শিরোনামের এক রিপোর্টে সদস্যরা জানিয়েছেন, সীমান্তরক্ষীরা কিছু ছেলেমেয়েকে ইটালিতে ফেরত পাঠানোর আগে তাদের জুতোর তলা কেটে দিয়েছে এবং তাদের কাছ থেকে সেলফোন কেড়ে নিয়েছে এবং তাদের সিম ফেলে দেওয়া হয়েছে। আফগানিস্তানের সামরিক কর্মকর্তা এবং স্থানীয় গোয়েন্দা সূত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তে আমেরিকার ড্রোন আক্রমণে পাকিস্তানি তালিবান নেতার মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বুধবার পাকিস্তানের বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান দলের নেতা মোল্লা ফয়জুল্লাহকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় এবং সে প্রাণ হারায়। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য ভাজন সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়নই হল সব হিংসার একমাত্র জবাব। ছত্তিশগড় সরকার আয়োজিত এক জনসভায় তিনি ওই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক মুক্ত এলাকায় সিরীয় সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের লঙ্ঘন কঠোর এবং সঠিক উপায়ে এর জবাব দেওয়া হবে। গত বছর যুক্তরাষ্ট্র, জর্ডান এবং রাশিয়া সামরিক মুক্ত বা সংঘাত মুক্ত এলাকা সংক্রান্ত চুক্তিটি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী হেদার নুয়েট এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগেই সংঘাতমুক্ত এলাকা এবং অস্ত্রবিরতি চুক্তি হয়। ওই চুক্তিটি করা হয় যাতে করে সিরিয়ার সংঘাত কমিয়ে আনা যায় এবং দেশ ত্যাগী সিরিয়ানরা নিরাপদে দেশে ফিরে আসতে পারে। ভারতে অন্তত 60 কোটি মানুষের পানির সংকট রয়েছে আর পানির মানের সূচকেও বিশ্বের 122টি দেশের মধ্যে ভারতের স্থান 120তম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক টুইটার বার্তায় বলেছেন, বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের প্রকাশিত নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, হিলারি ক্লিন্টনের ইমেল সংক্রান্ত তদন্তে আইন প্রয়োগকারী সংস্থা এফবিআইয়ের পরিচালক, সাবেক পরিচালক জেমস কোমি নেতৃত্বদানে ব্যর্থ হয়েছেন এবং কোমিকে তিনি বরখাস্ত করে দেশের জন্য উত্তম কাজটি করেছেন। আফগানিস্তানের তালিবান শুক্রবার থেকে অস্ত্রবিরতি শুরু করেছে। আফগানিস্তানের যুদ্ধরত দলগুলো প্রায় 18 বছরের মধ্যে এই প্রথমবার আক্রমণ এবং পাল্টা আক্রমণ করা সাময়িকভাবে বন্ধ রেখেছে।
এই ছিল বাংলা অধিবেশনের আজকের আয়োজন। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক। আমি সেলিম হোসেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.